রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজ কোরআনে পাকের তেলাওয়াত শুনবো হামদে বারী তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কোন বিষয় নিয়ে আজ আলোচনা করব তাও আপনাদের সাথে শেয়ার করব। কল আর এসএমএসগুলো অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে স্ক্রিনে তেলাওয়াতের তর্জমাও দেখি, এরপর আল্লাহ চাই আজকের বিষয় আপনাদেরকে জানাবো। হামদে বারী তাআলাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون صدق الله العظيم।
سبحان الله। চমৎকার কয়েকটি আয়াতে পাকের তেলাওয়াত, এর পাশাপাশি তর্জমাও আমরা স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের উপর যে হুকুম আহকামগুলো কোরআনে পাকে আমাদেরকে দেওয়া হয়েছে, সেই হুকুমগুলো পালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এখানে চমৎকার এক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আয়াতে কারিমার মধ্যে, যে দুনিয়ার জিন্দেগি বা পৃথিবীটা ধ্বংস হবে, ফেরেশতা সিংহায় ফুঁক দিবে, এরপরে সব ধূলিসাৎ হয়ে যাবে। এই যে বিষয়গুলো হয়তো আমরা শুনে আসছি ওলামায়ে কেরামের মুখে, কিন্তু কখনো কোরআন খুলে কোরআনের তর্জমা পরে দেখিনি যে আল্লাহ তাবারক ও তাআলা কি ইরশাদ করেছেন কোরআনে পাকের মধ্যে। আর এই বিষয়গুলোই এই আয়াতে কারিমাতে তুলে ধরা হয়েছে এবং এর তর্জমা আমরা স্ক্রিনে দেখলাম। আল্লাহ পাক কোরআনের হুকুম আহকামগুলো মেনে চলার সে তৌফিক দান করুক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি, সময়ের অপচয় নাকি মুক্তির পথ, চমৎকার এক টপিক আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য। আর আমার ব্যক্তিগত জীবন পরিবর্তন করার জন্য চমৎকার এক টপিক। সময়ের অপচয় যদি দেখি আমরা, তো প্রত্যেক ব্যক্তির সাথে এটা ঘটে, প্রত্যেক ব্যক্তির সাথে ঘটে সময়ের অপচয়। হয়তো এখন বুঝি না, যখন বুঝবো তখন থাকবে না, অর্থাৎ সময় ফুরিয়ে যাবে। এই সময়ের অপচয়টা কিভাবে আমাদের হচ্ছে বা আমরা কিভাবে করছি এটা এখন হয়তো বুঝতে পারতেছি না, যখন সময়টা পার হয়ে যাবে তখন বুঝতে পারবো যে আগের দিনগুলোতে কত সময় আমি অপচয় করেছি, কত সময় আমার অহেতুক আমি অতিবাহিত করেছি, সেই সময়গুলো আমি কাজে লাগাতে পারিনি। অর্থাৎ সময়ের অপচয় নাকি মুক্তির পথ। যদি আমরা আমাকে পরিবর্তন করতে চাই, একটি কিতাব আমি পড়ছিলাম, কিতাব বলবো না, একটি বই পড়ছিলাম, সেই বইটাতে খুব চমৎকারভাবে লেখা ছিল, যদি কোনো ব্যক্তি নিজেকে সাকসেস করতে চায় বা সফল ব্যক্তি বা সফলতা অর্জন করতে চায়, ওই ব্যক্তিকে সর্বপ্রথম যে বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। যদি সময়ের উপরে গুরুত্ব সে দিতে না পারে, তবে কখনোই সে সাকসেস হতে পারবে কি না এটা বলা যায় না। কেননা আপনাকে সফলতা অর্জন করার জন্য একজন ব্যক্তি যেমন দরকার, যেমন চাই আমি, ওই জায়গাতে আমি নিজেকে তখনই নিয়ে যেতে পারবো যখন আমি সময়ের গুরুত্ব দিব। আল্লাহ রসুল রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা সময়ের ব্যাপারে, কোন সময় কোন কাজ, কোন সময় কোন বিষয়গুলো আমাদের করা দরকার, পুরো শিডিউল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে দিয়েছেন। এর পাশাপাশি কোরআনে পাকেও সময়ের ব্যাপারে বিভিন্ন আয়াতে কারিমা ইরশাদ হয়েছে। সকালের ব্যাপারেও এসেছে, দ্বিপ্রহরের ব্যাপারেও এসেছে। প্রায় সময় আল্লাহ তাবারক ও তাআলা সময়ের ব্যাপারে কিন্তু কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা ইরশাদ করেছেন। তো আমরা এ নিয়েও আলোচনা করব, শুনব, আর আমার জীবনে আপনার জীবনে এই সময়ের টাইম ম্যানেজমেন্ট, সময়ের অপচয় নাকি মুক্তির পথ, এ বিষয়গুলো আমরা নির্ধারণ করতে আমাদের জন্য সহজ হবে। নাতখা ইসলামে আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তালা শ্রবণ করব মোবারক ভাই থেকে। এরপর আল্লাহ চাই আজকের যে বিষয় নিয়েছি আমরা এ বিষয় নিয়ে কথা বলবো, কোরআন হাদিস থেকে কিছু তথ্য আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক তালা। জি মোবারক ভাই, একটি হামদে বারি তালা যদি আমাদেরকে শোনাতেন।
সারা পৃথিবী চাই তোমায় পেয়ে আমরা তোমারি বন্দা হে সুবহানাহ, সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু, আমরা তোমারি বন্দা হে সুবহানাহ, তুমি পুত পবিত্র অনন্ত অসীম, তুমি পুত পবিত্র অনন্ত অসীম, হে রহিম রহমান আল্লাহ, হে রহিম রহমান আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।
মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কর্ণে পাকের তেলাওয়াত, আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা হামদ, অর্জন করা শোনা, পড়তে পারা এবং শুনতে পারা, এটাও আল্লাহ তাবারক ও তাআলা অনেক বড় দয়া, অনেক বড় হেসান। আব্দুল মোতালিব ভাই আছেন সবসময়, তিনি আমাদের চমৎকার আলোচনাগুলো শুনান, কথাগুলো শুনান। আজকেও এই বিষয় নিয়ে কিছু আলোচনা শুনি মোতালিব ভাই থেকে। জি হুজুর।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব তাআলা তার জিকির, তার গুণকীর্তন, তার হাবিবের ভালোবাসা এবং ইসলাম যেভাবে চলতে বলে সেভাবে চলার একটা রাস্তা, একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। আর শুকরিয়া আদায় করে মাদানী চ্যানেলের, যে মাদানী চ্যানেল আসলে যে বিষয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে একটা শিডিউল মোতাবেক চলতে আমাদেরকে একরকম বাধ্যই করে যে তোমাকে এভাবেই চলতে হবে, এবং যারা কার্যক্রম করে কাজের মধ্যে আছে তারা সকলে এর মধ্যে আওতাভুক্ত যে আসলে আমাকে এভাবেই করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম বা আমাদের দেশের বর্তমান অবস্থা বা জেনারেশন কথা যদি দেখি, সোশ্যাল মিডিয়া যে বিষয়গুলো সামনে পড়ে, তখন আসলে যে সময়ের অপচয় এবং আসলে মুক্তির পথ কী, তখন আমাদের একটা ভাবার বিষয় জাগ্রত হয় যে আসলেই কোন পথে যাচ্ছে আমাদের জেনারেশন বা আমাদের মানুষগুলো, তাদের করণে কী করা উচিত ছিল। তারা তো আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখেছে, তারা তো কেয়ামতের উপর বিশ্বাসী, কিন্তু আল্লাহ পাকের উপর যে বিশ্বাস করে, কেয়ামতের প্রতি যার বিশ্বাস আছে, তাদের তো আসলে এরকম করাটা উচিত না। এভাবে যেমনি মঞ্চে এভাবে চলাটা আসলে উচিত নয়। কোরআনে পাকের মধ্যেও এই ব্যাপারে অসংখ্য জায়গায় বলা হয়েছে সময়ের ব্যাপারে, আল্লাহ তাআলা তো সময়ের ব্যাপারে শপথ করেছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসান আলা ফি খুসর, যে সময়ের শপথ যে নিশ্চয়ই মানুষগুলো আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু তারা ব্যতীত যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে এবং যারা কি করেছে, হকের সাথে আছে এবং সবরের সাথে আছে, তো এই যে বিষয়গুলো রয়েছে, যে সময়ের যে গুরুত্ব রয়েছে, নামাজ, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ব্যাপারে যখন ইরশাদ করেছেন তখন আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ। সেখানে যদি আমরা দেখি নামাজের ব্যাপারে কথা হয়েছে, সময়ের ব্যাপারে রয়েছে, আমরা যদি রোজা দেখি তো সেখানেও দেখবো সময়ের কথাই উল্লেখ রয়েছে। তো সময় 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 সময়ের পাবন্দি আমাদেরকে ইসলাম শেখায়, ইসলামের ইবাদতগুলো আমাদেরকে সময়ের পাবন্দি শেখায় এবং সময়কে কীভাবে ইউটিলাইজ করা যায়
সঠিকভাবে
সেটা আমাদেরকে শিক্ষা দেয়। খুবই চমৎকার একটি ঘটনা। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে উপস্থিত ছিলাম, তো এমত অবস্থায় দেখলাম এক ব্যক্তি দূর সফর করে এসেছে, সে বাহনের উপরে ছিল, বাহন থেকে নেমে হেঁটে হেঁটে আমাদের কাছে এসেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 9 দিনের দূরত্ব রাস্তা অতিক্রম করে আপনার কাছে এসেছি, কিন্তু সেই 9 দিনের দূরত্ব রাস্তাটা আমি অতিক্রম করেছি 6 দিনে, আর সেটা এসেছি যে আমি রাতের বেলায় কোনো আরাম করিনি এবং দিনের বেলায় আমি লাগাতার ছুটেছি বাহনের উপর আরোহণ করেছি, অর্থাৎ আমার সফরটা জারি ছিল। যে নয় দিনে মানুষ সফর করে সেটা আমি ছয় দিনে করেছি, অর্থাৎ এর মধ্যে যে ব্যাগ বিরতি আছে, আরামের বিষয় আছে, এই বিষয়গুলো আমি অবলম্বন করিনি। আমি দ্রুত আপনার কাছে এসে পৌঁছেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তোমার নাম কি আগে বলো। তো তিনি বললেন আমার নাম হচ্ছে জাইদুনিল খায়েল, অর্থাৎ ঘোড়াওয়ালা ব্যক্তি।
আচ্ছা,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না ঘোড়াওয়ালা ব্যক্তি না, বরং জাইদুনিল খায়ের, তুমি হচ্ছে কল্যাণ সম্পন্ন ব্যক্তি।
সুবহানাল্লাহ।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আসলে কেন এসেছো, বা কেন তোমাকে এত দ্রুত আসতে এখানে বাধ্য করেছে, কোন বিষয়টি? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যে নয় দিনের দূরত্ব অবলম্বন করে এসেছি, ছয় দিনে দুইটি বিষয় আমাকে উদ্বিগ্ন করে রেখেছে, আমাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না, শান্তিতে আমি খেতে পারছি না, দুইটি প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক করছে, এটি জানার জন্য আমি আপনার কাছে নয় দিনের দূরত্ব অবলম্বন করে দ্রুত আপনার কাছে পৌঁছেছি এই দুইটি প্রশ্নের উত্তর জানার জন্য। তখন তিনি বললেন জি তোমার প্রশ্নগুলো কি বলো। তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ তাআলার যে পছন্দনীয় বান্দা রয়েছে তাদের নিশান কি, তাদের নিদর্শন কি, আর আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দায় যারা রয়েছে তাদের নিদর্শন কি,
নিদর্শন কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো তুমি সকাল কিভাবে করো,
সকাল অতিবাহিত
করো, তোমার সকালটা কিভাবে হয় সেটা তুমি বলো। তখন সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি সকালে এভাবে করি যে সকালে উঠেই যে নেকি এবং নেক লোকদের প্রতি আমার মহাব্বত যে আছে, আমি তাদের প্রতি মহাব্বত করি, ভালোবাসি, নেককে ভালোবাসি এবং নেক ব্যক্তিকে ভালোবাসি। দ্বিতীয়ত হচ্ছে আমার অন্তর চাই যেন আমি নেক কাজ করি, সকালে উঠে আমার অন্তরের মধ্যে এটাই বদ্ধমূল থাকে যে আমি যেন সারাদিন কী করি, নেক কাজ করি। তৃতীয়ত হচ্ছে যে নেকিটা আমি করতে পারি না এটার জন্য আমার মনের মধ্যে এক দুঃখ অনুভব হয়,
অনুশোচনা
হয় যে আমার এটা কেন হলো না। তারপর হচ্ছে যে নেকি আমি করেছি সেটা ছোট হোক বা বড় হোক, তো আল্লাহ তাআলার কাছে আমি আকাঙ্ক্ষা রাখি যে সেই নেকির সব আমি অবশ্যই অবশ্যই পাব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া বিআইনিহা ইয়া যাইদ, যে তুমি যে বিষয়টা জানতে চাচ্ছ যে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাকে তার নিদর্শন কি, এর পরিপূর্ণ বিষয় এটাই তুমি এতক্ষণ যা বর্ণনা করেছ।
আল্লাহ,
অর্থাৎ তোমার যে কাইফিয়ত, তোমার যে অবস্থা, তুমি সকাল যেভাবে করছ এটাই হচ্ছে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দার নিদর্শন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার যে মুক্তিপ্রাপ্ত বান্দা যারা রয়েছে তাদের এক নিদর্শন। এখন এখানে চারটি বিষয়ের কথা বলা হয়েছে। প্রথম তো বিষয় ন্যাক, এটা তো আমাদের বুঝে আসে যে আসলে আমাদের ন্যাক কাজ করা উচিত। যেমন সকাল হচ্ছে, যেমন সুবা শুরু হয় ফজরের নামাজের ওয়াক্তের মাধ্যমে, আমাদের তো সকাল শুরু হয় 9টা 10টা বাজে। আসলে ইসলামের মধ্যে সকাল শুরু হচ্ছে ফজরের ওয়াক্তের মাধ্যমে, যখন ফজরের ওয়াক্ত শুরু হয়েছে তখনই সকাল, তো ওই সকল ব্যক্তিরা তখনই উঠতেন, আর তখন উঠেই কি তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকতো যে ন্যাক করতে হবে, তো ফজরের নামাজ তো আমাকে পড়তেই হবে। তারপর হচ্ছে ন্যাক ব্যক্তি যারা রয়েছে তাদের প্রতি ভালোবাসা। তো এইখানেও একটি বিষয় যে ন্যাক তো আমাদের করতে হবে, এটা আমাদের বুঝে আসে, ন্যাক ব্যক্তিদের ভালোবাসা এটাও কিন্তু যারা সফল কাম হবে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যারা রয়েছে তাদের একটি নিদর্শন,
তাদের একটি অভ্যাসে মোবারক,
অভ্যাসে মোবারকা। এখন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে যারা আছি, মাদানী চ্যানেল যারা দেখছি, তাদের মধ্যে এই অভ্যাসটা পাওয়া যায় যে ন্যাকের প্রতি মহাব্বত এক আছে। দ্বিতীয়ত আরেই যে দ্বিতীয় মহাব্বত যেটা রয়েছে ন্যাক ব্যক্তিদের প্রতি ভালোবাসা, যে আউলিয়া কেরাম যারা রয়েছে, গাউসে পাক রহমতুল্লাহ তালা আছেন, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালা আলা আছেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তালা আলা আছেন, এই যে আল্লাহ তালার ন্যাক বান্দাগুলো যাদের প্রতি উম্মত ইজমা যে তারা প্রকৃতপক্ষে ন্যাক বান্দা ছিলেন, এটা তো উম্মত অস্বীকার করতে পারবে না। তো তাদের আলোচনা করা, তাদের যে এহসান আমাদের প্রতি সেটা শুকরিয়া আদায় করা, তো এটাও কি করে ন্যাক ব্যক্তিদের পছন্দনীয় বান্দা যারা রয়েছে আল্লাহ পাকের, এটা একটি বৈশিষ্ট্য। তো এই দিক থেকে আমাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। দাওয়াত ইসলাম সেটা শিক্ষা দিচ্ছে, দাওয়াত ইসলাম আমাদেরকে এই সকল ব্যক্তি দ্বারা আলোচনা করাচ্ছে, তাদের ভালোবাসা আমাদেরকে শিক্ষা দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে যে গুনাহ হয়ে গেলে সেটার উপর
দুঃখ প্রকাশ করা।
গুনাহ বলতে তাদের অন্তরে ছিল আমি নেক কাজ করতে না পারার অনুশোচনা,
অনুশোচনা।
যে আপনার গুনাহগার বান্দা যারা আছে তারা তো গুনাহ হলেও এটার ব্যাপারে অনুশোচনা নাই, কিন্তু নেককারদের আলামত কি? যদি নেক করতে না পারত, নেক আমল যদি করতে না পারত, সে ব্যাপারে তাদের অনুশোচনা ছিল।
হায়
আফসোস, আমি মুসলমান আমার সামনে দিয়ে অতিবাহিত হলো, আমি তাকে সালাম দিতে পারলাম না, খেয়াল ছিল না বা দেখিনি, আমি গুরুত্ব রাখিনি সালাম। এটা হলো নেককারদের অন্তরের একটা তামান্না যে আমি নেক কাজটা করতে পারলাম না, সুযোগ ছিল আমার কিন্তু আমি করতে পারিনি। আর গুনাহের মধ্যে যাদের সকাল অতিবাহিত হয়, যেটা আপনি বললেন যে যাদের সকাল হয় 9টায় বা 10টায়, তারা তো সকালের স্বাদ কখনো পাবে না। সকালে যে এক স্বাদ আছে, এক তৃপ্তি আছে, এটা তো কখনোই তাদের অর্জন হয় না, অর্জিত হয় না, আর পারেও না। আর যখন সকাল 9টা বা 10টা সে ঘুম থেকে উঠে, দুনিয়া তাকে সাথে সাথে গ্রাস করে নেয়, কারণ উঠেই দেখে কি 9টা বেজে গেছে। এখন তাকে এত হাই স্পিডে চলতে হবে, উঠো, ফ্রেশ হও, পোশাক পরিধান করো, নাস্তা করো, তাড়াতাড়ি বের হও ঘর থেকে। মানে ঘুম থেকে ওঠার সাথে সাথে তাকে দুনিয়া গ্রাস করে নিয়েছে। আর যারা ফজরে উঠে, একটা লং টাইম অফিস টাইমের আগে পায় তারা, তাই না? এত প্যারা থাকে না, দুনিয়া এত স্পিডে তাকে গ্রাস করতে পারে না, দুনিয়া তাকে এত স্পিডে তাকে ধরতে পারে না। সে ঘুম থেকে উঠে ফজর পরে আরামে নাস্তা করে, ঘরের মানুষকে সময় দেয়, আরও যদি কোনো আমল ইবাদত থাকে সেগুলো করতে পারে, এরপরে ধীরে ঠান্ডায় সে অফিসের জন্য বের হতে পারে একদম সুকুনে, তাই না?
অর্থাৎ এর আগে যে আপনি যেটা বলেন 9টা 10টা বাজে ওঠে, 9টা 10টা বাজে ওঠার যে ব্যক্তি, সে মূলত নিজেকে সময় দিচ্ছে না,
না
সে উপার্জন করছে ফ্যামিলি জন্য, আমাকে ফ্যামিলি চালাতে হবে,
অটো হয়ে গেছে,
অটো হয়ে গেছে,
তাই না? আমাকে 10টা বাজে উঠতে হবে, ফ্রেশ হয়ে অফিসে যেতে হবে, অফিসের বসের যতগুলো কাজ আছে সবগুলো করতে হবে, আবার বাসায় আসতে হবে, বাসায় এসে আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল চালাতে হবে, আবার ঘুমাতে হবে। মানে তার জীবনটা এমন ভাবে অতিবাহিত হচ্ছে মনে হয় কি অটো হয়ে গেছে, এখন আর নিজের ব্যক্তি জাত বা নেক আমল ইবাদত ইচ্ছা স্বাধীন সব কিছু ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, এমন অটো বানিয়ে দিয়েছে তার
নিজের। অনেকে বলেন যে আমার জীবন তো আসলে বিষাদময় হয়ে গেছে।
সময় অতিবাহিত হয়, যুগ পরিবর্তন হয়, মানুষ অনেক কিছু নতুন করে আবিষ্কার করে, নতুন কিছু জানে, নতুন কিছু করে। একটা সময় যদি আমরা দেখি সময়ের অপচয় আমাদের থেকে কম হওয়া দরকার পূর্বের জমানার চাইতে, তার কারণটাও বলে দিই। পূর্বের জমানার মানুষ যদি নিজের ভাইয়ের কাছে কোনো সংবাদ পাঠাতো, তবে না ছিল গাড়ি, না ছিল চিঠির যুগ, আমি ওই যুগের কথা বলছি যেই যুগে চিঠি প্রেরণও করতো না, ওই যুগে পায়ে হেঁটে এরপরে গিয়ে ভাইয়ের কাছে সংবাদ দিয়ে আসতে হতো যে এটা লাগবে, এটা করতে হবে, এটা দেখতে হবে। তার মানে দেখা গেছে কেউ 2 দিন হাঁটতো, কেউ 3 দিন হাঁটতো, কেউ 4 দিন হাঁটতো, কেউ 5 দিন হাঁটতো, এভাবে হেঁটে গিয়ে তারপরে নিজের কাজ সমাধান করে তারপরে আসতো। ওই যুগটা পার হওয়ার পরে এরপরে চিঠি আদান প্রদানের সময় আসলো, ডাকপিয়ন আসতো বাড়িতে, আপনার লেখা চিঠিটা আপনি তাকে পৌঁছে দিতেন, সে 1 সপ্তাহ পরে গিয়ে আপনার যেখানে দেওয়ার সেখানে পৌঁছে দিত। ওই যুগটাও পার হয়ে গেল, এরপরে গাড়ি আসলো, আপনি সহজেই চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারতেছেন, এরপর আরও সহজ হয়ে গেল দুনিয়াটা মোবাইল। মানে আমাদের টাইমটাও অপচয় না হওয়ার জন্য দুনিয়া আপডেট, আর আমরা সেই সময়টাকে, বাড়তি সময়টাকে পাওয়ার পরে সেই বাড়তি সময়টাকে আমরা অপচয় করছি, তাই না? আগেরকার মানুষের হাতে এত সময় তো ছিল না, তারা তো একটার পরে একটা কাজ নিয়ে বিজি থাকতো। আমার মনে আছে এক লোক, তিনি তার ছোটবেলার গল্প শুনিয়েছেন, তার দাদি অ্যাক্সিডেন্ট করেছেন, মনে করেন না এখন থেকে নিয়ে 30-40 বছর আগের কথা, তার দাদি অ্যাক্সিডেন্ট করেছেন, অর্থাৎ বাড়িতে একটা গাছ কাটার প্রয়োজন ছিল, সেই গাছটা এসে, যারা গাছ কাটছে তারা খেয়াল করেনি, গাছটা এসে ও তার দাদির গায়ে পড়ছে, গায়ে পড়াতে একটা হাত ভেঙে গেছে। এখন এই মুহূর্তে আমাদের সময়টা আর সেই 35 বছর আগের সময়টা দেখেন কতটা পার্থক্য। যখন তার গায়ের উপরে গাছ পড়ছে, এখন তো কত নতুন আপডেট দুনিয়া, গাছটা পড়ার সাথে সাথে চাইলেই যে কোনো উপায় মাধ্যমে গাছটা সরিয়ে তাকে হসপিটালে নিতে পারে, তারা সেই গাছটা পড়ার পরে করাত দিয়ে সেই গাছটাকে কাটছে, কত সময় অতিবাহিত সেখানে করছে, গাছটা কাটার পরে তার দাদিকে সেখান থেকে বের করছে, বের করে নৌকায় তুলছে, নৌকায় তুলে পাঁচ ছয় ঘন্টার নদীর রাস্তা এটা পাড়ি দিয়ে তাকে হসপিটালে নিয়ে গেছে। ওই গল্পটা আমাকে শোনালো তাদের এই যে সময়টা। এখন আমাদের কি হয়, দুর্ঘটনা ঘটার সাথে সাথে গাড়ির গেটের সামনে, গাড়িতে তুলো, পাঁচ দশ মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে যাও। এখন এই যে গ্যাপটা, তাদের সময়টা কোথায় ব্যয় হয়েছে, আমাদের সময়টা হাতে বেঁচে আছে, তারপর সেই সময়টাকে আমরা কাজে লাগাতে পারতেছি না। অর্থাৎ আমাদের দ্বারা, যদিও আমরা আপডেট দুনিয়াতে আসছি, অনেক প্রযুক্তির দুনিয়াতে আমরা আসছি, কিন্তু সেই সময়টা আমরা কাজে লাগাতে পারতেছি না, আমরা ব্যর্থ। মানতে হবে এটা আমাদের ব্যর্থতা। যদি আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারতাম, ওই আগের জমানার মানুষের মতো, যদি আমাদের এখন বর্তমান সময় সেই পায়ে হেঁটে যাওয়া আসা, চিঠি আদান প্রদান করে এক সপ্তাহ অপেক্ষা করা যে হ্যাঁ আমার উত্তর আসবে, বা হসপিটাল এমন দূরে থাকতো যে রোগী পাঁচ সাত ঘন্টা পরে গিয়ে পৌঁছাবে, তবে হয়তো এই বর্তমান সময় আমরা যারা আছি আমাদের বেঁচে থাকাটা বড় অনেক কষ্টকর হয়ে যেত।
সময়ের যে এই যে ম্যানেজমেন্ট না থাকা, সঠিক ইউটিলাইজ না থাকা, ব্যবহার না থাকা, এটা আসলে আমাদেরকে ধ্বংসের দিকে, একদম ধ্বংসের ধারপ্রান্তে আমাদেরকে নিয়ে গেছে।
শুনবো আরো কিছু আলোচনা আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আমরা আসলেই হয়তো আমরা মুক্তির পথে নেই, হয়তো বিপদের রাস্তায় আমরা চলে আসছি, বিপদ আমাদের সামনে আছে। আমরা যদি সময়ের অপচয় করতে থাকি তবে বিপদ খুবই কাছে আমাদের, আমরা মুক্তির পথ খুঁজে পাবো না। এ নিয়ে কিছু কথা আল্লাহ ইনশাআল্লাহ তাআলা বলার আছে। শুনবো মোতালিব ভাই থেকে, আমরা এক নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি, মোবারক হোসেন ভাই থেকে। এরপরে দর্শক আপনাদের কিছু কল নেওয়ারও চেষ্টা করবো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, কালাম শুনিয়ে দে।
সাল্লাল্লাহু আলাইহি وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله ভাগো আমার জল করো হে মোর প্রিয় নবী, ভাগো আমার জল করো হে মোর প্রিয় নবী, ভাগো আমায় তুমি হে মোর, জিন্দা হে মোর প্রিয় নবী লিল্লাহ হর সপনে দিদার দাও হে মোর প্রিয় নবী ভাগো আমার
কালাম সর্বক্ষণ ফরিয়াদ করতে থাকা যেন আপনার আমার ভাগ্য উজ্জ্বল হয়ে যায়, আমাদের ভাগ্য যেন চমকে যায়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দেওয়ার সেই নসিব ভাগ্য যেন আল্লাহ তাআলা আমাদেরকেও দেন। আল্লাহ পাক সকল আশিককে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বা আদব হাজিরি দেওয়ার সেই তৌফিক দান করুক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি আমরা, এরপরে ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরব। জি, কল শুনিয়ে দিন।
মোহাম্মদ আলাউদ্দিন, রহমতপূর্ণ প্রবাদ আমার কাছে ভালো লাগে। তাছাড়া মাদানী চ্যানেলে যে এগুলো অনুষ্ঠান সবগুলো ফেসবুক থেকে আমি দেখি, আমার কাছে ভালো লাগে।
মাশাআল্লাহ, আর রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখেন, মাদানী চ্যানেলের অন্য অনুষ্ঠানগুলো দেখেন, ভালো লাগে। নেকির দাওয়াত দিবেন অপরকেও ইনশাআল্লাহ তাবারক তাআলা, তারাও যেন আমাদের চ্যানেল দেখে কিছু শিখে কিছু জানে। পরবর্তী কল দেন।
আচ্ছা,
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই কালামটি শুনতে চেয়েছেন। মোবারক ভাই আছেন, ইনশাআল্লাহ তাআলা শোনাবে আমাদেরকে কালাম। পরবর্তী কল দেন।
সবসময় তোমাদের মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান গুলো শ্রবণ করি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আমাদের সুন্নিয়তের মধ্যে এরকম একটা কার্যক্রম চালু হয়েছে, অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। আমাদের সুন্নিয়তের এভাবে প্রচার প্রচার হইলে অনেক আগে যাবে, আমাদের জন্য দোয়া করেন।
জি, আরেকটি কল দেন আমাদেরকে।
আমার নাম মোহাম্মদ কাঞ্চন, আমি রহমতগঞ্জ অনুষ্ঠান থেকে একটি নাতির রাসূল শুনতে চাই।
আল্লাহ পাক শেফা দান করুক, আল্লাহ তাআলা ভালো রাখুক, পেরেশানি দূর করে দিক। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। যখনই কোনো প্রবলেম দেখবেন তো এই অনুষ্ঠান থেকেও কিছু দিক নির্দেশনা আপনারা নিতে পারবেন। কোন জিফা পড়তে হবে, কিভাবে কি করলে সুস্থ হবে রোগী, এগুলো ওই প্রোগ্রামে আলোচনা করা হয়। জি, পরবর্তী কল দেন।
উনি আলাদাহাট থেকে মোহাম্মদ নাজিমুদ্দিন, আমরা মাদানী চ্যানেল দেখতেছি। আমি একটি গজল শুনতে চাই।
আচ্ছা, একই কালামের অনুরোধ মনে হয় দুইবার আসছে মুবারক ভাই, আপনাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দুইবারই আসছে, শুনবো আমরা ইনশাআল্লাহ মুবারক ভাই থেকে। আল্লাহ চাই শোনাবে, আমাদেরকে সময় দেবো একটু পরে। আমরা যে আলোচনা করছিলাম একটু আগেই, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পূর্বেই, সময়ের অপচয় নাকি মুক্তির পথ, যদি আপনি সময়কে কাজে লাগাতে পারেন তবে আপনি মুক্তির পথ খুঁজে পাবেন, যদি আপনি সময়কে কাজে লাগাতে না পারেন তবে সেটা আপনার বিপদের রাস্তা হবে। সেখান থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন কিনা সেটা অনেক বড় সন্দেহ। হাজার নয় যদি বলি লক্ষ যুবক সময়ের অপচয় করতে গিয়ে নিজের জীবন সে ধ্বংস করে দিয়েছে। যারা সময়কে গুরুত্ব দিতে পারছে, সময়ের কদর বুঝতে পারছে, সময়কে মূল্যায়ন করতে পারছে, তারা মূলত নিজের জীবনকে সুন্দরভাবে গড়তে পারবে এবং গড়তে পেরেছে। যারা সফলতা অর্জন করেছে এর মধ্যে একজনকে যদি দেখি আমরা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা, তিনি তার সময়কে কীভাবে কাজে লাগিয়েছেন। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতকে দেখি, তিনি তার সময়কে কীভাবে কাজে লাগাচ্ছেন, কীভাবে তিনি তার সময়কে কাজে লাগাচ্ছেন। এই সকল ব্যক্তিরাই তো সফল, এরাই তো সাকসেস। আমরা যারা সময় পেয়েছি তো এই সময়টা মোবাইলের জন্য রেখে দিলাম, সময় পেয়েছি তো এই সময়টা গুনাহের কাজের জন্য রেখে দিলাম, তো আমাদের সফলতা না আমরা কখনো দেখতে পারবো না, আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার সফলতা কখনো দেখবে যতদিন আমি সময়ের গুরুত্ব না দিব। মুতালিব ভাই কিছু আলোচনা শোনালে এরপরে আমরা অনুরোধের কালামগুলো শুনতাম।
আলোচনা তো অনেক রয়েছে, আপনি যে বিষয়টা বললেন যে আসলে যে মোবাইল গেমস, এটাও একটা মারাত্মক রোগ বর্তমান আমাদের সমাজে। মানুষ বেঁচে থাকার জন্য অনেক কিছুই করে, আর এটা যদি আমরা প্রকৃতভাবে উপলব্ধি করতে চাই তাহলে যে হসপিটালগুলো আছে, সরকারি হসপিটাল বলি বা বেসরকারি হসপিটাল, সেখানে আমাদের যাওয়া উচিত, গিয়ে দেখা উচিত যে আসলে মানুষ বাঁচার জন্য কি করে, অর্থাৎ জীবনের মূল্য মানুষের কাছে কত, কি
কত।
যখন প্রতিনিয়ত আমাদের কাছে আসতে থাকে যে অমুক রোগী আছে তার জরুরি রক্তের প্রয়োজন, কেন এই রক্তের প্রয়োজনটা, সে বাঁচতে চায়, যে অমুক ব্যক্তির কিডনির সমস্যা হয়ে গেছে তো কেউ যদি ডোনার থাকে, এরকম ডোনার থাকে তাহলে দেওয়া উচিত, সে বাঁচতে চায়। অনেক সময় যে কি এই ব্যক্তি এই রোগে আছে তাকে কিছু দিয়ে সাহায্য করুন, কেন সে বেঁচে থাকতে চায়। অর্থাৎ মানুষের বাঁচার একটা আকাঙ্ক্ষা আছে, কিন্তু আসলে জীবন কোনটা, বেঁচে থাকার আসলে প্রকৃত মাকসাদ কি, কোনটাকে আসলে জীবন বলে, কোন বিষয়টাকে আসলে বেঁচে থাকা বলে। এখন যারা এই বিষয়ের সাথে আসক্ত, গেমসের মধ্যে আসক্ত, সোশ্যাল মিডিয়ায় আসক্ত, তাদের আসলে জীবন এটা জীবন না, তারা তাদের বেঁচে থাকাটাও মরার সামিল। প্রকৃত জীবন কি, জীবনের মাকসাদই সে বুঝতে পারছে না, কোন পথে চললে আসলে জীবনকে মূল্যায়ন করা হবে, জীবন কি চায়, জীবনের কি তাকাজা রয়েছে, চাহিদা রয়েছে, সেটাই তো আমরা আসলে বুঝতে পারছি না। আপনি দেখেন পৃথিবীতে যারা সফলকাম হয়েছে, আপনি যাদের নাম দিয়েছেন, বা আমাকে সফলকাম হতে হবে, সফলকাম ছাড়া হওয়া তো, হওয়া ছাড়া তো অন্য কোনো রাস্তা নেই, পন্থা নেই। আমি মুমিন মুসলমান, যেটা শুরুতে বললাম, আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি, আমি কেয়ামতের উপর বিশ্বাস রাখি, আমি জান্নাতে বিশ্বাস রাখি, আমি জাহান্নামে বিশ্বাস রাখি, আমি অসফলকাম কিভাবে, আমার এটা চিন্তা ভাবনায় আসতে পারে না। এখন এই যে মোবাইল গেমস, আপনি আল্লাহ তাআলা আপনাকে এত চমৎকার একটি জীবন দিয়েছে, এত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আশরাফুল মাখলুক বানিয়েছে, আপনাকে লাইফ দিয়েছে, সর্বোপরি আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এখন আপনি এত সুন্দর একটি জীবন পাওয়ার পরও আপনি সেটাকে কদর করছেন না, সেই জীবনকে আপনি কোনো মূল্যায়ন করছেন না, তোয়াক্কা করছেন না। আপনার সামনে পবিত্র গ্রন্থ কোরআন আছে, কোরআন খুলে আপনি দেখছেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার বাণী, কীভাবে জীবন পরিচালনা করতে হবে, কীভাবে চললে পরে জীবনকে জীবন বলে গণ্য করা হবে, জীবনের মাকসাদ নির্ধারিত হবে, গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন, সেই বিষয়টি আপনি অবলম্বন করছেন না। যারা সেই পথে চলেছে, যারা 800 বছর, 1000 বছর, 1200 বছর পার হয়ে গেছে, তারা এখনও পর্যন্ত মানুষের মুখে মুখে জীবিত, তারা কোন পথে চলে পড়ে জীবিত হয়েছে, জীবনটা তারা কিভাবে রাঙিয়েছে সেটা আপনি জানেন না। আপনি বন্ধ কামরার মধ্যে রাতের পর আপনি রাত গেমসের মধ্যে অতিবাহিত করছেন, এটাকে জীবন বলে? আপনি না আপনার পরিবারের সাথে আপনার কোনো কানেক্টিভিটি আছে, না সমাজের সাথে আছে, না রাষ্ট্রের সাথে আছে, না কারোর সাথে আপনার সুসম্পর্ক আছে, কেন গেমসের মধ্যে আপনি আসক্ত? আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে ভালো সম্পর্ক নেই, আপনি গেমসের মধ্যে কি আপনি আসক্ত? কেন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো নেই? তাদের সাথে আপনার মনোমালিন্য তৈরি হয়েছে এটার কারণে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার জড়িত হওয়ার কারণে। তো এটা তো জীবন না, এটা তো একটা বিচ্ছিন্ন লাইফ, পশু পাখির মতো জীবন এটা। পশুদের যেমন কোনো সঙ্গবদ্ধ কোনো, পশুদেরও তো সঙ্গবদ্ধ জীবন, যখন বিভিন্ন দেখি যে ভেড়ার পর
উড়ে যায়,
এক যাক পাখি আকাশে উড়ে যাচ্ছে, মহিষের পাল একসাথে চলছে, কিন্তু তাদের থেকেও তো আমরা বত্তর হয়ে গেছি এই গেমসের কারণে, এই সোশ্যাল মিডিয়ার কারণে। তো
এই জন্য আড়াল থাকে মুতালিব ভাই, যে আমাকে দেখলেই সবাই বলে আমার হাতে মোবাইল, যে দেখবে সেই বলে আমি সারাদিন মোবাইল নিয়ে থাকি। শুধু এই কথাটা যখন 10 জন ব্যক্তি থেকে তার কানে আওয়াজ আসে, তখন সে একা থাকতে চায়, কেউ দেখবেও না আমাকে, কেউ বলবেও না আমাকে। এখন যে বলছে সে কি আমার উপকার করলো নাকি ক্ষতি করলো? সারাদিন আমি, হ্যাঁ যদি আপনি কোরআনের পাকের তেলাওয়াত করেন 12 ঘন্টা, কেউ কিছু বলবে না, আপনাকে
বলবে না, বলবে আপনাকে তো অনেক ব্যক্তিদের মধ্যে
গণ্য করা হবে। এখন তো আপনাকে বৎকারও কেউ বলতে চায় না, কারণ আপনি সারাদিন মোবাইলের মধ্যে গেমস এগুলো নিয়ে পরে থাকাটা, এতে কতগুলা প্রবলেমের সম্মুখীন হয় মানুষ। গতকালকে কোনো একজনের সাথে নিয়ে আলোচনা চলছিল, এখন শীতকাল, কিছু ছেলেপেলেরা শীতের দিনে কিছু খেলাধুলা ফিজিক্যাল করে, এরা তো একজন বলেই উঠল যে এটা চমৎকার কাজ এরা করছে, মোবাইল গেমসের চাইতে এটা কমপক্ষে ভালো। এই জন্য যে মোবাইল গেমসে চোখের ক্ষতি, এরপরে এর শারীরিক অসুবিধা হয়ে যায়, এরপরে মানুষের সাথে কোনো সম্পর্ক নেই, আশেপাশে কি আছে না আছে কোনো খেয়াল নেই, না ঘুমের সময় আছে, কোনো কিছু ঠিক মতো চলে না,
অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে চালানো হচ্ছে, চোখের যে একটা ক্ষমতা আছে, এবিলিটিটা হয়তো এখন চলে যাচ্ছে, 30 বছর 40 বছর পার হোক হাড়ে হাড়ে টের পাবে এবং পাচ্ছে। এই যে প্রত্যেক জায়গায় জায়গায় যে বিভিন্ন ধরনের হসপিটাল হচ্ছে, এবং হসপিটালগুলো এই ছোট ছোট ক্লিনিকগুলো খুব ভালোভাবে চলছে, তাদের রমরমা ব্যবসা, কেন
কিভাবে চলছে
এটা তো আমরাই রাস্তা তৈরি করে দিয়েছি,
আশা বিদায় তো হসপিটালগুলো
চলছে,
এখন রোগী তো আমার সমাজের লোকেরা। তো ওই ব্যক্তি বললো যে এখন যেটা করতেছে এরা শীতের দিনে, এটা স্বাস্থ্যের জন্য উপকার আছে, এবং যেটা হক শারীরিকভাবে যে একটু হাঁটাচলা করা, বাহিরে বের হওয়া, বা যেভাবে চললে একজন মানুষ সুস্থ থাকে, কমপক্ষে এটা তো হচ্ছে। কোন ব্যক্তিকে আপনি দেখবেন সেও 8 থেকে 9 ঘন্টা ডিউটি করে, 9 ঘন্টার পরেও তার ফেসটা ফ্রেশ লাগতেছে। 9 ঘন্টা যে ডিউটি করলো, তার ফেজে বোঝা যায় না সে 9 ঘন্টা ডিউটি করছে। আর একজনকে দেখবেন সেও 9 ঘন্টা ডিউটি করছে, 7 ঘন্টা 6 ঘন্টার পরে তার চেহারার দিকে আর তাকানো যায় না, মনে হয় দুনিয়ার লোড সে নিয়ে নিয়েছে, আজকের দিনে যত এনার্জি ছিল তার সব খতম হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, এখন আর সে লোড নিতে পারতেছে না। মানে চেহারায় বলে দেয় যেন আমরা কতটুকু দুর্বল হয়ে গেছি। এই সব কিছুর পিছনে টাইম ম্যানেজমেন্ট তো একটা কাজ করে, যদি সময়টাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতাম।
তীর যে পথ যেটা রয়েছে মুক্তির পথের, এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি সকাল কিভাবে করেন, তিনি বললেন যে সকাল কিভাবে করেন এটা প্রশ্ন করার পূর্বে আগে এটা বলে যে রাত্রে কিভাবে করি।
আল্লাহ,
রাত কিভাবে আমি ঘুমাতে গেলাম সেটা আগে জানা উচিত,
রাত কিভাবে আমার অতিবাহিত
হয়, অতিবাহিত হল, এবং রাতে আমি ঘুমানোর সময় আমার অ্যাক্টিভিটিস কি ছিল সেটা আমাকে নির্ধারণ করে দিই, এবং
সকাল কিভাবে
করব। তিনি বললেন যে রাত্রে যখন ঘুমাতে যাবে, তখন প্রথমত তো এটা চিন্তা ভাবনা করবে যে আমার জিম্মায় কি কার হক আছে কিনা, যদি থেকে থাকে স্মরণে আসলে সাথে সাথে সে হক আদায় করে, কেননা অনেক মানুষ এরকম রয়েছে যারা ঘুমাতে তো গিয়েছিল কিন্তু সকাল আর দেখেনি। তোমার জিম্মায় হক রয়ে গেছে এবং মুক্তি তুমি চাচ্ছ, সেটা কিভাবে সম্ভব? দ্বিতীয়ত হচ্ছে যখন ঘুমাতে যাবে তখন দেখবে আল্লাহ তাআলার কোনো ফরজ তোমার জিম্মায় বাকি রয়ে গেছে কিনা, যদি থাকে তৎক্ষণাৎ আদায় করে না। পরবর্তীতে এভাবে আরো দুইটি কথা বললেন। এখন ওই যে বলো যে যদি তাওবা করে না থাকো তাহলে তাওবা করে নাও। সর্বশেষ বললেন যে মুখ ঘুমানোর পূর্বে ওসিয়ত লিখে যাও। এই যে চারটা কথা বললেন, এখন মুক্তির সাথে কিন্তু এগুলো ওতপ্রোতভাবে জড়িত। আপনি মুক্তি পেতে যাচ্ছেন আখিরাতে, কিন্তু অন্যের হক আপনার জিম্মায় রয়েছে। তো আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তো আপনি মুক্তি কিভাবে পাবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে দয়ালু, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা সত্তার, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা রহমান। কিন্তু তার আল্লাহ তাআলা কি বলছেন তারপরও? যে আমি ওই বান্দার হক আমি ক্ষমা করব না। তো বান্দার হক ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে তো আপনাকে মোবাইলের থেকে সরিয়ে আগে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কি আমার জিম্মায় কারো হক বাকি আছে কিনা। এখন আল্লাহ তাআলার ফরজ যে বিধানগুলো রয়েছে এগুলোর ব্যাপারে তো প্রশ্ন করা হবে। সর্বপ্রথম তো কেয়ামতের দিন নামাজের ব্যাপারে প্রশ্ন হবে। এখন আপনি চোখই সরাতে পারছেন না মোবাইল থেকে, এখন আল্লাহ তাআলার হক যে ফরজ বিধান বাকি আছে কিনা সেটা চিন্তা কখন আপনি করবেন? সর্বশেষ হচ্ছে তাওবা। তাওবা যদি নসিব হয়ে যায় তাহলে তো বেড়াপার, তাহলে তো মুক্তি। এখন তাওবা যে আমি করব, তাওবার কথা তো আমার মাথায় আসতে হবে, আমার মাথায় তো আসছে না। আমি তো গেমস, আমি তো সোশ্যাল মিডিয়া, আমি কি শেয়ার করব এই মুহূর্তে, আমি কি দেখব, এটা নিয়ে আমি ব্যস্ত। এবং কি ওটা নিয়ে মানুষ এখন পর পোস্ট করছে যে আমরা এমন জেনারেশনে আছি যে ছয়টা পর্যন্ত জাগ্রত থাকা আমাদের জন্য সহজ, ছয়টা বাজে উঠে ফজর নামাজ পড়া আমাদের জন্য কঠিন কঠিন হয়ে গেছে। তো এটা কখন হবে? যখন আপনি রাত্রি ঘুমানোর পূর্বে এই বিষয়গুলো আপনি করতে পারবেন, চিন্তা ভাবনা করতে পারবেন।
চিন্তা ভাবনা তখনই সম্ভব হবে যখন আপনার দিমাগটা, আপনার মাথাটা ক্লিয়ার থাকবে, মাথায় হাতে মোবাইল থাকবে না, একটু শান্তিতে বালিশে মাথা রাখছেন। এখন আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট ভাবার একটা সময়। এই ভাবাটা ভাবে কারা ভাবে জানেন? আগামীকালকে কার কার দেনাগুলো পরিশোধ করতে হবে, আগামীকালকে কার কার কাছ থেকে টাকাগুলো নিতে হবে, আগামীকালকে ব্যবসায়িক পণ্যগুলো কোথায় কোথায় পাঠাতে হবে। হয়তো শোয়ার পূর্বে যাদের অভ্যাস আছে আধা ঘন্টা এক ঘন্টা, তারা এই হিসাবগুলো মিলায়। কিন্তু আপনি যেটা বললেন এটা ফিকরে আখেরাত, ঘুমানোর পূর্বে নেক আমল রিসালা আমিরুল সুন্নাত কেন দিয়েছেন? এই জন্যই দিয়েছেন নেক আমল রিসালা, যে তুমি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে নেক আমল রিসালা পূরণ করো। ওই নেক আমল রিসালাই বলে দেবে আগামীকালকে সকালে উঠে আমি কী করবো, তাই না? আজকে সকালে উঠে আমি কী করছিলাম, এই প্রশ্ন নেক আমল রিসালা আমাকে করবে। আর আগামীকালকে সকালে উঠে আমি কী করবো, কী করা দরকার, ওই নেক আমল রিসালা আমাকে বলে দিবে সকালে উঠে আপনার আমার কী করা দরকার। এমন যদি হয় একটা ঘর যে বাবা মা তাহাজ্জুদের টাইমে উঠে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ে নিজ নিজ যায় নামাজে বসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে সন্তানের জন্য, নেক আমলের জন্য, শান্তির জন্য, কান্নার আওয়াজ ঘর ছড়িয়ে পড়ছে। যখন কেউ তাহাজ্জুদের পরে দোয়া করে অবশ্যই তার চোখে পানি চলে আসে, দোয়া করছে, কান্নার আওয়াজ ঘরে ছড়িয়ে পড়ছে, সন্তানরা উঠে গেছে, সন্তানরা উঠে অজু করে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারাও নামাজ পড়লো, নামাজের পরে কেউ না কেউ ঘরের এক সাইডে বসে গেল কোরআনে পাকের তেলাওয়াতের জন্য, ওই ঘরটা বলেন তো কেমন শান্তির ঘর হয়ে যায়, কেমন শান্তির ঘর হয়ে যায়।
জাকির ভাই এখন তো অবস্থা এরকম হচ্ছে, আপনি যেটা বললেন এটা তো পজিটিভ, খুবই চমৎকার একটা বিষয়। এবং এইরকম ঘর যদি হয় তাহলে সে কখনো এই অভিযোগ করবে না যে আমার সন্তান আমার কথা
শুনছে না,
আমার সন্তান আমার অবাধ্য, আমার ঘরের মধ্যে
এই কোনো অভিযোগ থাকবে না, তার অভাবের ব্যাপারে থাকবে না, সন্তানের ব্যাপারে থাকবে।
সমস্যাটা তো হচ্ছে এরকম যে সময় আমার পার হচ্ছে না, আনন্দ সাথে আমার সময় পার হতে হবে। ঘরের মধ্যে বিশাল টিভি আমি লাগিয়েছি এবং এত জোরে সাউন্ড দিয়েছি যে পরের যে অপর পাশে যে ঘুমাতে চাচ্ছে আগে ভাগে তারও ঘুমের ক্ষতি হচ্ছে। সে ফজরের নামাজ পড়ার জন্য শুয়েছে আগে, যে আমি ফজরের নামাজ পড়বো এই জন্য আমি শুয়ে গেলাম, কিন্তু তার ঘরের টিভির আওয়াজের কারণে ব্যক্তি ঘুমাতে পারছে না। এবং তার ঘরে ছোট দুটা বাচ্চা আছে, আপনি যে 12টা 1টা পর্যন্ত আপনি লেগে সিরিয়াল দেখছেন, সিরিয়াল দেখছেন, এই যে সন্তান দেখে দেখে আমাদের বুজুর্গানের দিন আমাদেরকে শিখাচ্ছেন এটা যে সন্তানদেরকে নিয়ে ফিক্রে আখিরাত করো, সন্তানদেরকে নিয়ে তুমি নেক রিসালা পূরণ করো, আর তুমি পক্ষান্তর উল্টো দিকে গিয়ে তুমি সন্তানদেরকে নিয়ে সিরিয়াল দেখছো। তো 8-10 বছর 15 বছর পর তো সন্তান তো তো আপনার কথা শুনবে, আপনার বাধ্যগত সন্তান হবে, তাকে বলবেন যে তুমি সোজা পথে চলো। তো এটা তো আসলে আমাদের কল্পনা, আমি যা করেছি লাগিয়েছি, আমি এক গাছ এখন আশা করছি আমি আম গাছ, তো এটা তো আসলে সম্ভব না।
যেমন কর্ম তেমন ফল আমাকে ভোগ করতে হবে, রাইট। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক, সময়ের অপচয় না করে সময় যেন কাজে লাগাতে পারি। শেষ কিছু কথা বলবো শুনবো ইনশাল্লাহ তাআলা, এর আগে মোবারক ভাই যদি আমাদেরকে অনুরোধের কালামগুলো শোনাতেন, আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা এরপরে শেষ কিছু আলোচনা এ বিষয় নিয়ে আমরা করার চেষ্টা করব। জি
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি
sorry মদিনা মনোরা শোক পাগল সাই থাকতাম শোক পাগল সাই থাকতাম স্বপ্ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম ফাঁকি যদি ওইতাম যাইতাম ওরি ওরি ফাঁকি যদি ওইতাম যাইতাম ওরি ওরি মদিনা আই থাকি যাইতাম ঘোরে যাইতাম ঘোরে ঘোরে মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কে
চমৎকার অনুরোধের কালামগুলো আমরা এতক্ষণ পর্যন্ত শুনতেছিলাম দর্শক শ্রোতা, শুকরিয়া আদায় করছি যে সকল দর্শক কল করেছেন আমাদেরকে। এভাবে করে প্রত্যেকটা অনুষ্ঠানের সাথেই আপনারা আপনাদের অভিমতকে শেয়ার করে আমাদের সাথে থাকবেন আশা রাখি। শেষ মুহূর্তে অনুষ্ঠানের শেষ কিছু কথা আলোচনা শেয়ার করবো আপনাদের সাথে, এরপরে আল্লাহ ইনশাআল্লাহ সালাতু সালামে দাঁড়াবো। সময়ের অপচয় এবং মুক্তির পথ যে বিষয়টা আজ আমরা নিয়েছি, যদি আপনি আপনার জীবনের সাথে একটু মিলান যে মুক্তির পথ যদি আমাকে পেতে হয় তবে সময়ের অপচয় আমার করা যাবে না, যদি আমি সময়ের অপচয় করি তবে মুক্তির পথ আমি হারিয়ে ফেলবো, অর্থাৎ মুক্তির পথ আমার জন্য থাকবে না, আমি পাবো না মুক্তির পথ যতই চেষ্টা করি না কেন। এখন এই সময়টা আপনাকে দুনিয়াটা ততটুকু আমার দরকার যতটুকু আমার প্রয়োজন, এরপরে যে সময়টা আছে আমি কমপক্ষে ইবাদতে দেই, ইবাদতের রিয়াজতের মধ্যে সময় অতিবাহিত করি। সোশ্যাল মিডিয়ার জমানা অ্যাক্টিভ কবে থেকে দর্শক হয়তো আপনাদের খুব ভালো জানা আছে, বাংলাদেশে যদি দেখি আমরা করোনা থেকে, তাই না মোতালিবে? সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ কবে থেকে বাংলাদেশে? করোনা থেকে। এই সময়টা যে আছে 2020 ধরে নেন, 2020 থেকে যাদেরকে সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ দেখছেন, যে সকল ব্যক্তিদের একটা ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ উঠত, ওই সকল ব্যক্তিরা কি এখন আছে? ছয় মাস বছরের পরে আবার পরিবর্তন হয়ে যায়, অন্য কারো ভিডিও দেখে, অন্য মানুষকে চিনে, আবার ওটা পরিবর্তন হয়ে যায়, ফের অন্য কাউকে দেখে, আর এক ব্যক্তিকে খুঁজে কারটা দেখবে। যেই সোশ্যাল মিডিয়াতে স্থায়ী না, কেউ আসছে, ছয় মাস বছর তার ভিউ ছিল, পরিবর্তন হয়ে গেছে, এমন কয়জনের নাম আপনারা নিজেরা জানেন বলেন, সেখানে আমার আপনার কাজটা কি, প্রয়োজনটা কি, আছে কি, দেখব কি, দেখাবো কি, কিছুই নেই এখানে, সত্যি কিছু নেই। আমি তো অনেকের নাম জানি যারা উঠছে সোশ্যাল মিডিয়াতে, ভালো পথ দিয়ে উঠেনি, খারাপ কিছু দিয়ে, কেউ গালমন্দ করে সোশ্যাল মিডিয়াতে, কেউ খারাপ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে, কেউ অ্যাক্টিং করে সোশ্যাল মিডিয়াতে, আবার কেউ ফানি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে, মানুষ তাদের দেখতো তাদের ভিডিওগুলো, এই যে অপচয় সময়, এখন ওরা নাই। ছয় মাস বছর পরে আবার ব্যক্তি পরিবর্তন হয়ে গেছে, অন্য দিক থেকে আরেকজন উঠে আসছে, এভাবে করে। এই যে সোশ্যাল মিডিয়ার ধোকা, এই ধোকা থেকে আমি নিজেকে বাঁচাতে পারতেছি না, শুধু আমি মানুষের ভিডিও দেখেই যাই, শুধু মানুষের ভিডিও দেখেই যাই, আজকে অমুক ভাই কালকে তমুক ভাই দেখেই যাই, কিন্তু আমি নিজে কিছু করতে পারতেছি না। অনেক মানুষকে দেখবেন 10 সেকেন্ড একটা ভিডিও দেখে তার মধ্যে খুব উৎসাহ চলে আসে, আমি এটা করে ফেলবো, এটা করে ফেলবো, আমি এটা করতে পারবো, ভিডিও চলে গেছে তার উৎসাহ শেষ হয়ে গেছে, আবার নতুন ভিডিও চলে আসে, আবার নিজের মধ্যে এমন একটা জোশ জজ্বা চলে আসে, আমি এটা করবো। এগুলো কিচ্ছু হবে না, কিছু পারবেন না, কিছু সম্ভব নয়, সোশ্যাল মিডিয়া ধোকা। 2020 সালে যাদেরকে দেখতেন অ্যাক্টিভ পারসন, যাদেরকে মানুষ দেখতো, ভাই বলতো, ফলো করতো, আজকে তারা নেই, তাদেরকে মানুষ চিনি না, মনেও করে না। আজকে 21-এ যারা আসছে তারাও ডাউন হয়ে গেছে, 22-এ যারা আসছে তারাও ডাউন হয়ে গেছে, 23-এ কারা আসবে, 24-এ কারা আসবে, 25-এ কারা আসবে, 26-এ আবার নতুন করে কে দাঁড়াবে, কার ভিডিও মানুষ বেশি দেখবে, তো শুধুই ধোকা। যেহেতু আমাকে ছয় মাসই মনে রাখে নাই, এত ফ্যান ফলোয়ার ছিল আমার, ছয় মাস আমাকে মনে রাখে নাই, তার লাভটা কী হলো? শুধু ধোকা, সময় শুধু আমরা অপচয় করছি এখানে, আর কিছুই নয়। মোতালিব ভাই শেষ যদি দু একটা কথা শোনাতেন আমাদেরকে।
চমৎকার বলেছেন আপনি, এবং বাস্তবিক উদাহরণ আমাদের মস্তিষ্কে যেন গেঁথে যায়
যে আসলে ব্যক্তি হিসাবে আমি যদি আমাকে উন্নত করতে চাই, আমার জাতিকে উন্নত করতে চাই, তাহলে আমাকে সময়কে ব্যবহার করতে হবে। সময়ের গুরুত্ব কীরকম, যেমনটা আমরা প্রায়ই শুনে থাকি যে আমি সূরা আসরের তাফসির শিখেছি ওই আরব বরফ বিক্রেতার কাছ থেকে,
বরফ বিক্রেতার কাছে সময় ফুরিয়ে গেছে তোমার,
আমার যে এমন পণ্য যে এটা গলে যাচ্ছে, আপনারা কী করুন আমার থেকে ক্রয় করুন। তো ব্যক্তি বললো যে আমি সূরা আসরের তাফসির ওই ব্যক্তির কাছ থেকে শিখেছি যে তার বরফ কি হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, তার এটাই পুঁজি। তো আমাদের জীবনের পুঁজি হচ্ছে আমাদের সময়।
জি,
আল্লাহ পাকের প্রদত্ত যে সময়টা নির্ধারিত আমাকে দেওয়া হয়েছে, যে এটা তোমাকে দেওয়া হয়েছে সময়, তো এটাই মূলত আমার কি পুঁজি রয়েছে। এখন সেই সময়টা, সেই সময়ের কাগজ, সেই সময়ের ডায়েরিকে আমি কি দিয়ে পরিপূর্ণ করলাম সেটা আমার হাতে। আমার সেই ডায়েরিটা আমি কি আমল দিয়ে পরিপূর্ণ করলাম, না আমি গুনাহ দিয়ে পরিপূর্ণ করলাম? সময়কে যথাযথ কাজে লাগিয়ে আমি সেই ডায়েরিটা পরিপূর্ণ করলাম, নাকি সময়কে অপচয় করে আমি আমার সেই ডায়েরিটা আমি পরিপূর্ণ করলাম? ওই যে ব্যক্তি যে অনেকগুলো মূল্যবান পাথর পেয়েছিল, তো একটি পাথর সবগুলো ঢিলে ঢিলে ফেলে দিল, একটি মাত্র রেখে দিল। তো বললো যে এই পাথর তুমি কি করেছো? তো বললো যে এগুলো তো পাথর, আমি নিক্ষেপ করে দিয়েছি। বলে যে এগুলো পাথর ছিল না, এগুলো এক একটা ছিল হীরা, এক একটা ছিল মুক্তা। তো বললো না, আফসুস। তো সবচেয়ে বড় আফসুস যে সময় নামক যে হীরা মুক্তা আমরা হারিয়ে ফেলছি, এক একটাকে আমি নিজের হাতেই ঘন্টার পর ঘন্টা ছুঁড়ে মারছি, নিক্ষেপ করছি। আমি এই সময়ের মধ্যে চাইলে আমি আমার জীবনটাকে সাজাতে পারতাম, আমি চাইলে আমার পরিবারেরটাকে আরো আমি গুছাতে পারতাম, আমি রাষ্ট্রের জন্য ভালো কল্যাণ বই আনতে পারতাম, এই সুযোগ আমার ছিল, মেধা আল্লাহ পাক আমাকে দিয়েছে, তো সেটা আমি ইউটিলাইজ করছি না। আমার পরকালের পাথেও আমি এই সময়ের মধ্যে আমি সংগ্রহ করতে পারতাম, যে পাথে আমার কি করবে, পরকালে আমাকে কাজে দিবে। তো সময়কে আমাদের কি করা উচিত, ব্যবহার করা উচিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা সময়কে কিভাবে ব্যবহার করতেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ মাত্র আদায় করেছেন, তো বলছেন যে তোমাদের মধ্যে কে এমন আছো যে রোজা রেখেছ? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রাখি না, আর ইরাদাও ছিল না এরকম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি এবং রোজা রাখার আমার ইরাদাও ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কে আছে যে অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছ? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ পড়লাম, এরপর থেকে তো আপনার কাছ থেকে এখনো পর্যন্ত তো সেই সুযোগ হয়ে ওঠেনি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি আজকে আব্দুর রহমান বিন আউফ, তিনি অসুস্থ, আমি তাকে দেখে এসে নামাজে এসেছি।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো সর্বশেষ বললেন যে তোমাদের মধ্যে কে আছে যে দান সদকা করেছে? তা সেই ক্ষেত্রে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মাত্র তো ফজর নামাজ শেষ
হয়ে গেল, হলো ইয়া রাসূলুল্লাহ,
তো দান সদকা তো বাকি সময় তখন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি এসেছি তো একজন প্রার্থী বা সাইল ভিক্ষুক চেয়েছিল, তো রুটি ছিল, আমি রুটি দিয়ে দিয়েছি। তো সকাল মাত্র শুরু হয়েছে ফজরের নামাজ, এই মুহূর্তে বড় তিনটি সওয়াবের কাজ করলেন। কেন? তাদের প্ল্যানিং ছিল যে আমাকে পরের দিন সকাল শুরুটা আমাকে এইভাবে করতে হবে, এই কাজগুলো যে সওয়াবের কাজগুলো রয়েছে এটা আমাকে করতে হবে। এটা হচ্ছে প্রপার প্ল্যানিং। সময়কে
আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা এই ঘটনার যে ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনটা কাজের কথাই জানতেন, অদৃশ্য সংবাদদাতা মান্নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম অগ্রিম চলে আসছেন, আপনার উম্মতে এই কাজগুলো ফজরের আগেই করে ফেলেছেন, আপনি জিজ্ঞাসা করেন, সবার জন্য দলিল হয়ে যাবে, সবাই শুনবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে শুনে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকে না সবাইকে জিজ্ঞাসা করলেন, আর উত্তর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসবে এটা তো জানেন আল্লাহ রাসূল। আর এটা উম্মতের জন্য কত বড় শিক্ষা হয় দাঁড়াবে, যে সকালটা যেন আমার অপচয় না হয়, সকালটা যেন আমার ভালো কাজে ব্যয় হয়, সকালটা যেন আমি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টিমূলক কাজে আমি ব্যবহার করতে পারি, এইভাবে যেন আমার সময়টা অতিবাহিত হয়। তো এভাবে যদি আমরা নিজের সময়কে কাজে লাগাতে পারি, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা অপচয় হবে না, কাজে লাগবে সময়গুলো, এবং মুক্তির পথ আমি খুঁজে পাবো, তখন পথভ্রষ্ট ওই পথ থেকে আমি নিজেকে বাঁচাতে পারবো, এবং সহজ সরল পথ যেটা কোরআনে পাকে বলা হয়েছে এই পথ আমি খুঁজে পেলাম, এরপরে মুক্তির পথ আমার, নাজাতের উপায় আমার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আলোচনায় যা শুনেছি, আমল করার মতো তৌফিক আল্লাহ তালা দান করুক। দর্শক, ইনশাল্লাহ তালা আগামী পর্বে আবারও নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, থাকবো অনুষ্ঠানে। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Salam alayka salawatullah alayka ami jodiyo gunahgar tobu ummatami tomar ami jodiyo gunahgar tobu
রহমত
পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।